সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشق سروتا الحمد لله عز وجل রবিউল আউয়াল মাসের পবিত্র মুহূর্তে মাদনী চ্যানেলের অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। মাদনী চ্যানেলের এই অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আমাদের প্রিয় নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের জীবনের একটি বিশেষ দিক, যেটাকে হাবশায় হিজরত এবং নাজ্জাশির ঘটনা বলে ইতিহাস উল্লেখ করেছে, সেটা আমি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফের একটা ফজিলত শুনে নিই। আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদে পাক লিখেছে, যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফিরিশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম আজকে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে যে কোন ব্যক্তি যদি কিতাবে বা খাতার মধ্যে বা কোন জায়গায় দরুদ শরীফ লিখে, ওই লিখা যতদিন অবশিষ্ট থাকবে, যতদিন এটা বহাল থাকবে, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের দরুদ শরীফের সদকায় তার জন্য ফিরিশতারা মাগফিরাত তথা ক্ষমা চাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও একবার নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা যে কোনো পবিত্র খাতার মধ্যে, পবিত্র জায়গায় আমরা আমাদের আপন ডায়েরির মধ্যে, আমাদের লেখাপড়ার খাতার মধ্যে এবং আমাদের গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় নিজের কাগজপত্র রাখি, সেখানে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ লেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যারা লেখক তারা তাদের লিখনির মধ্যে দরুদ শরীফ লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন একবার দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দীন ইসলাম তথা ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার করতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। এই কষ্ট যদি আমরা জানি এবং সেটা আমরা যদি অন্তরের অন্তঃস্থল দিয়ে শোনার চেষ্টা করি, আমাদের প্রিয় ধর্ম ইসলামের প্রতি আমাদের একটা ভালোবাসা সৃষ্টি হবে, যে আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কত কষ্ট করে ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে হাবশায় মুসলমানরা যে হিজরত করেছে সেটা সম্পর্কে কিছু আলোচনা শুনেনি। আমরা গত পর্বে শুনেছিলাম যে মক্কার কাফিররা কত কষ্ট দিয়েছে মুসলমানদেরকে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে কত কষ্ট দিয়েছে সেটা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনেছিলাম গত পর্বে। আজকে শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হাবশায় হিজরত এবং নাজ্জাশি বাদশার সামনে যে ঘটনা ঘটেছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা শোনার সৌভাগ্য লাভ করব। জুরকানি আলাল মাওয়াহিব নামক কিতাবের মধ্যে রয়েছে, মক্কার কাফিরগণ যখন তাদের জুলুম ও অন্যায় বাড়িয়ে দিল তখন মুসলমানদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। তখন আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হাবশা গিয়ে আশ্রয় নেওয়ার আদেশ দেন। যে হাবশা এলাকার বলা হচ্ছে, হাবশা একটা জায়গার নাম, এই হাফসার বাদশার নাম ছিল নাজ্জাশী। আসুন তার সম্পর্কে কিছু আলোচনা শুনে নি। হাফসার বাদশার নাম আসহামা আর উপাধি ছিল নাজ্জাশী। তিনি অন্য ধর্মের অনুসারী ছিলেন এবং কবি ন্যায়পরায়ণ এবং দয়ালু অন্তরের অধিকারী ছিলেন। আর তিনি তাওরাত ও ইঞ্জিল আসমানি কিতাব সমূহের খুবই অভিজ্ঞ আলিম ছিলেন, বাদশাও ছিলেন। সাথে সাথে অন্য ধর্মের অনুসারী হওয়ার পরেও তিনি তাওরাত এবং ইঞ্জিলের উনি অনেক বড় আলিম ছিলেন। নবুয়ত ঘোষণার পঞ্চম বছর রজব মাসে 11 জন পুরুষ ও 4 জন মহিলা হাফসার দিকে হিজরত করেন। এই মুহাজিরে কিরামগণের নাম আমি আপনাদের সামনে পেশ করছি। প্রথমে হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নিজের স্ত্রী অর্থাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী হযরত বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন একসাথে হাফসায় হিজরত করেন। আর বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শাহজাদী ছিলেন, সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার স্ত্রী হযরত সাহলা বিনতে সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিল। এভাবে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা দুইজনও ওই 11 জন পুরুষের মধ্যে এবং মহিলাদের মধ্যে ছিলেন ওই যারা হাফসায় হিজরত করেছেন। এরপর হযরত আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন স্ত্রী হযরত লাইলা বিনতে আবু হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হিজরত করার মধ্যে শামিল হন। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। এর সাথে 12 নম্বর হচ্ছে হযরত ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 নম্বর হচ্ছে হযরত আবু সাবরা বিন আবু রাইম বা হাতিব বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত সোহাইল বিন বাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 15 নম্বর যিনি যে 15 জন হাফসায় হিজরত করেছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে নবুয়তের পঞ্চম বছরে রজব মাসের মধ্যে যে 15 জন সাহাবি এবং সাহাবিয়া হাফসায় হিজরত করেছেন তাদের 15 জনের নাম আমি আপনাদের সামনে পেশ করছি। তন্মধ্যে 15 নম্বর ব্যক্তির নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম যে নবুয়ত ঘোষণার পঞ্চম বছরে যখন মক্কার কাফিররা নির্মম নির্যাতন করতে থাকে মুসলমানদের উপর, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মুসলমানদের জীবন অতিবাহিত করা এটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, এটা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে, মুসলমানরা তার প্রাত্যহিক জীবন অতিবাহিত করা তার জন্য কষ্টসাধ্য হয়ে গিয়েছে, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাফসায় হিজরত করার হুকুম দিয়েছেন। আর হাফসায় হিজরত করার মধ্যে যে 15 জন মহান ব্যক্তিত্ব ছিলেন তন্মধ্যে আমরা কিছু নাম এমনও শুনলাম যাদের নাম আমরা হাদিস শরীফের মধ্যে এবং মুবাল্লিগদের জবানের মধ্যে বয়ানের মধ্যে শুনে থাকি, সুবহানাল্লাহ। তারা সবাই কত কষ্ট করেছেন ইসলামের জন্য। আসুন, এর মধ্যে আরো বর্ণিত হচ্ছে জুরকানি আলাল মাওয়াহিব নামক কিতাবের মধ্যে রয়েছে, মক্কার কাফিররা যখন ওইসব লোকদের হিজরতের ব্যাপারে জানতে পারলো তখন ওই জালিমরা তথা মুসলমানদেরকে গ্রেফতার করার জন্য তাদের পিছু নিল। কিন্তু ওইসব লোক অর্থাৎ মুসলমানরা নৌকার উপর আরোহণ করে রওনা হয়ে গিয়েছিল, এই জন্য কাফেররা ব্যর্থ হয়ে ফিরে আসে তাদের মক্কা শরীফের দিকে। এসব মুহাজিরদের কাফেলা হাফসার ভূখণ্ডে নেমে নিরাপত্তা ও শান্তি সহকারে আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যায়। কিছুদিন পর হঠাৎ এই সংবাদটি ছড়িয়ে পড়েছে যে মক্কার কাফেররা মুসলমান হয়ে গিয়েছে। এই সংবাদ শুনে ওই 15 জন থেকে কিছু ব্যক্তি পুনরায় মক্কায় ফিরে আসেন। কিন্তু যখন তারা মক্কায় ফিরে আসেন হাফসা থেকে, তখন জানতে পারলেন এই সংবাদটা ভুল ছিল। আর তারা এসে মক্কার মধ্যে এসে গোপনে অবস্থান করা শুরু করে, অর্থাৎ গোপনে গোপনে ওনারা চলাচল করতেন, রাতের বেলায় বের হতেন। আর মক্কার কাফিররা যখন শুনতে পেল যে হাফসাই যে 15 জন হিজরত করেছে তাদের মধ্যে থেকে কয়েকজন এখানে এসে আবার গোপনে বসবাস শুরু করেছে, তখন তারা আবার নির্মমভাবে নির্যাতন শুরু করলো। আর আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পুনরায় হাবশা চলে যাওয়ার হুকুম দেন। তখন হাবশা থেকে ফিরে আসা লোক, যারা ফিরে এসেছিলেন তারা এবং যারা আরো মুসলমান হয়েছেন নতুন, তারা সবাই মিলে সর্বমোট 83 জন পুরুষ এবং 18 জন মহিলা হাবশার দিকে হিজরত করেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নবুয়ত ঘোষণার পঞ্চম বছরের কিছু আলোচনা শোনার সৌভাগ্য লাভ করছি, যে নবুয়ত ঘোষণার পর কত কষ্ট পেয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, মক্কার কাফিররা মুসলমানদের উপর কিরকম স্ট্রিম রোলার চালিয়েছে, কত নির্যাতন করেছে, সে সম্পর্কে আলোচনা আমরা শুনলাম। মাদানী চ্যানেলের দর্শকতা, আসুন একবার দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মুহাজিরগণ খুবই নিরাপত্তা ও শান্তিতে হাবশায় অবস্থান করতে লাগলো। কিন্তু মক্কার কাফিরদের এটা কিভাবে সহ্য হবে যে এক আল্লাহর উপর বিশ্বাসকারীরা হাবশায় গিয়ে নিরাপদে থাকবে, নিরাপত্তায় থাকবে, শান্তিতে থাকবে, এটা কোনোদিন কাফিররা বরদাস্ত করতে পারছে না। এইসব জালিমরা কিছু উপহার সামগ্রী সহ ওমর বিন আল আস এবং আম্মার বিন ওয়ালিদকে হাবশায় বাদশাহ দরবারে তাদের প্রতিনিধি বানিয়ে প্রেরণ করে। তারা উবাইয়ে নাজ্জাশির দরবারে পৌঁছে উপহারের নাজরানা পেশ করল আর বাদশাহকে সিজদা করে এই আবেদন করতে লাগলো যে হে বাদশাহ, আমাদের কিছু অপরাধী মক্কা থেকে পালিয়ে আপনার দেশে আশ্রয় নিয়েছে, আপনি আমাদের ওইসব অপরাধীদেরকে কে আমাদের হাতে সোপর্দ করে দিন। এটা শুনে নাজ্জাশি বাদশাহ মুসলমানদেরকে দরবারে তালাশ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মুখপাত্র হয়ে কথা বলার জন্য সামনে এগিয়ে এলেন আর দরবারের আদব অনুযায়ী বাদশাকে সিজদা না করে বরং সালাম দিয়ে তিনি কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন। দরবারের সদস্যরা তিরস্কার করতে লাগলো, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করতে লাগলো। তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের রসুল, রসূলে মকবুল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সিজদা করতে আমাদেরকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বাদশাকে সিজদা করতে পারিনি। এরপর যে ঘটনা আমি আপনাদের সামনে পেশ করব সেটা জুরকানি আলাল মাওয়াহিব থেকে বর্ণিত হয়েছে। যখন এটা বললেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বলার পর দরবারের সদস্যরা আরো বেশি তিরস্কার শুরু করলো। তখন আমার জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহী দরবারে এভাবে তার বক্তব্য দেওয়া শুরু করলেন, হে বাদশাহ, আমরা একটি অজ্ঞ জাতি ছিলাম। তিনি নিজেদের অবস্থা বর্ণনা দিচ্ছেন, আমরা একটি অজ্ঞ জাতি ছিলাম, শিরক এবং নিজেদের বানানো প্রভুদের উপাসনা করা আমাদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল। আমরা চুরি, ডাকাতি, অন্যায় এবং অত্যাচার এবং বিভিন্ন ধরনের অপকর্ম কাজে লিপ্ত ছিলাম। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন যে আমাদের সম্প্রদায় থেকে একজনকে তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন, আর তিনি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং বংশ আভিজাত্যে অনন্য, যার কোনো তুলনা নেই। সুবহানাল্লাহ। আমার নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। এই রসুল অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিরক এবং নিজেদের বানানো মাবুদের উপাসনা করা থেকে বাধা প্রদান করেন, আর শুধুমাত্র এক দয়ালু প্রতিপালক আল্লাহ তাআলার ইবাদতের আদেশ দেন, আর সব ধরনের অন্যায়, অত্যাচার এবং সকল মন্দ বিষয় থেকে নিষেধ করেন। আমরা ওই রসুলের উপর ঈমান এনেছি এবং শিরক এবং নিজেদের বানানো সেই মাবুদের উপাসনা করা থেকে নিজেদেরকে বিরত রেখেছি আর সমস্ত মন্দ কাজ থেকে তওবা করে নিয়েছি। বাস, এটাই আমাদের অপরাধ। হে বাদশাহ, এটাই আমাদের অপরাধ যেটার কারণে আমাদের সম্প্রদায়ের এই কাফিররা, লোকেরা আমাদেরকে প্রাণের শত্রু ভাবা শুরু করেছে। আর এসব লোক আমাদেরকে এতই কষ্ট দিয়েছে যে আমরা নিজেদের দেশ থেকে বিদায় জানিয়ে আপনার দেশে এসে আশ্রয় নিয়েছি এবং নিজেদের নিরাপত্তা খোঁজার নিয়তে আপনার এই দেশে এসেছি। এখন এসব লোক আমাদেরকে বাধ্য করছে যে আমরা যেন পুনরায় ওইসব পুরাতন প্রদ্রষ্টতার মধ্যে আবার লিপ্ত হয়ে যাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য দ্বারা নাজ্জাশী বাদশা খুবই প্রভাবিত হলো। আল্লাহ আল্লাহ, কেন প্রভাবিত হবে না? এটা তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আল্লাহ তাআলার উপর ভরসা করে দাঁড়িয়েছেন, তিনি তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিয়ে দাঁড়িয়েছেন, তিনি তো মুসলমানদের একজন মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন। তার বক্তব্যে প্রভাবিত না হওয়ার কিছুই নেই, অবশ্যই প্রভাবিত হবে। নাজ্জাশী বাদশা হওয়া সত্ত্বেও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বক্তব্যে খুবই প্রভাবিত হলেন। এটা দেখে মক্কার কাফিরদের প্রতিনিধি আমর বিন আস চক্রান্তের সর্বশেষ তীরও নিক্ষেপ করল। অর্থাৎ মক্কার কাফিরদের যখন তারা ওই কাফির প্রতিনিধিরা দেখলো যে বাদশা নাজ্জাশী মুসলমানদের দিকে প্রভাবিত হচ্ছে, তখন সে তার সর্বশেষ চক্রান্তের তীর নিক্ষেপ করল। এভাবে হে বাদশা, এসব মুসলমান লোক আপনার নবী হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অন্যরকম ধারণা পোষণ করে, বিশ্বাস স্থাপন করে, যা আপনার বিশ্বাসের অনেকটা বিপরীত। এটা শুনে নাজ্জাশী বাদশা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে প্রশ্ন করলেন। তখন তিনি সূরা মরিয়মের তিলাওয়াত করেন। আল্লাহ তাআলার কালামুল্লাহ তথা আল্লাহর বাণীর প্রভাব দ্বারা নাজ্জাশী বাদশার হৃদয়ের উপর এমন গভীর প্রভাব পড়ল যে তার উপর ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, কেননা আমার আল্লাহ তাআলার কালাম শুনে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, আর তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। আল্লাহ আল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন, আমার আল্লাহ তাআলার পাক কালাম এটা এমন পবিত্র, পরিশুদ্ধ, শ্রুতিমধুর, এমন একটা বিশুদ্ধ কালাম যে কালাম শুনে বড় বড় বাদশারা পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়েছে। হাই, আমাদের যদি কালামুল্লাহ শরীফ শুনে এবং পাঠ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার, শুকরিয়া আদায় করার, আল্লাহর দরবারে শুকরিয়া কেঁদে কেঁদে শুকরিয়া করার যে আল্লাহ তুমি আমাকে মুসলমান বানিয়েছ, তোমার কালামুল্লাহ শরীফকে তিলাওয়াতকারী বানিয়েছ, আল্লাহ একটু দয়া করে এই কালামুল্লাহ শরীফের আল্লাহ মহব্বতকারী হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করে নাও, এরকম দোয়া করার যদি আমাদেরও সুযোগ হতো, আমাদেরও সামর্থ্য হতো, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, যিনি কুমারী মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পেট মোবারক থেকে পিতা ব্যতীত আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন হয়ে জন্মগ্রহণ করেছেন। নাজ্জাশী বাদশা খুবই গভীরভাবে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনল আর এটা বলল যে নিঃসন্দেহে ইনজিল ও কোরআন উভয়টি এক একটি হিদায়তের সূর্যের দুটি আলো, সুবহানাল্লাহ। আর অবশ্যই হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও তার রসুল, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নিঃসন্দেহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই রসুল যার সুসংবাদ হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিলে দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু ওই নাজ্জাশী বাদশা তাওরাত এবং ইনজিলের আলিম ছিল, সে কারণে যখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাগুলো বর্ণনা করা শুরু করেছেন, তখন তার সেই তাওরাত এবং ইনজিলের আলিম হওয়ার কারণে নাজ্জাশী বাদশার সামনে ইসলাম ধর্মের সত্যতা প্রকাশ পেতে শুরু করে। আর সে এভাবে সাক্ষ্য দিচ্ছে যে নাজ্জাশী বাদশা বলছে, আর আমি যদি বাদশাহীর নিয়ম মোতাবেক সিংহাসনে তাকার জন্য বাধ্য না হতাম, তবে আমি স্বয়ং মক্কায় গিয়ে আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুতাদয়কে আমি সোজা করে দিতাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাজ্জাশী বাদশা বড় সুন্দরভাবে নিজের বিনয় প্রকাশ করেছে যে আমি ওই আখেরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক ঠিক করার কাজে নিয়োজিত হয়ে যেতাম, সুবহানাল্লাহ। আর তার কদম শরীফ, তার উভয় পা মোবারক আমি ধোয়ার সৌভাগ্য লাভ করতাম। বাদশার বক্তব্য শুনে তার দরবারের সদস্যরা যারা অন্য ধর্মের অনুসারী ছিল তারা অসন্তুষ্টি ও বিরক্তি প্রকাশ করা শুরু করে দিল, কিন্তু নাজ্জাশী বাদশা ইমানি চেতনায় সবাইকে ধমক ও হুমকি দিয়ে নিশ্চুপ করে দিল। আর মক্কার কাফিরদের উপহারগুলো ফিরিয়ে দিয়ে আমর বিন আল আস এবং আম্মারা বিন ওয়ালিদকে দরবার থেকে বের করে দিলেন। নাজ্জাশী বাদশা মুসলমানদেরকে বলে দিলেন যে তোমরা আমার সাম্রাজ্যে যেখানে চাও শান্তি এবং নিরাপত্তা সহকারে এখানে বসবাস করো। আমি যতদিন আছি কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন মুসলমানদের উপর মুসিবত এসেছে, কাফিরে এসে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, কিন্তু আল্লাহ তাআলার দয়া মুসলমানদের সাথে আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মুসলমানদের সাথে আছে, যার কারণে তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে একজন অন্য ধর্মের অনুসারী বাদশাহ, নাজ্জাশী বাদশাহ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় প্রভাবিত হয়ে তিনি ইসলামের সাক্ষ্য দিতে শুরু করলেন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে গেলেন, মহব্বতকারী হয়ে গেলেন এবং বিনয় প্রকাশ করে এটা বললেন, যদি আমাকে সাম্রাজ্য চালানোর সেই ব্যস্ততম কাজ সপোর্ট করা না হতো তাহলে আমি গিয়ে আমাদের আখেরি নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জুতা মোবারক গুলো সোজা করে রাখতাম, ওনার কদম শরীফকে আমি পানি দিয়ে ধুয়ে দিতাম, এই কাজে আমি নিজেকে ব্যস্ত করে নিতাম। সুবহানাল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বড়ই ভাগ্যবান, বড় বড় বাচ্চারা আমার নবীর কদমে এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফ এবং পা মোবারক জুতা মুবারকের খিদমত করাকে সৌভাগ্য মনে করেছে। আমরা যারা আখিরি নবীর উম্মত হয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ার সৌভাগ্য পাচ্ছি না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ এবং প্রত্যেকটা সুন্নতকে মহব্বত করার সৌভাগ্য পাচ্ছি না, একটু চিন্তা করা দরকার, আমরা কিরকম উম্মত হলাম, আমাদের কিরকম হওয়া দরকার। ওলামায়ে কিরাম বলছেন, নাজ্জাশী বাদশাহ মুসলমান হয়ে গিয়েছিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম যে হাবশায় গিয়েও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার দয়া এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মুসলমানরা বিজয় লাভ করেছে, বাদশার সামনে তাদের মুখ উজ্জ্বল হয়েছে, বাদশার অবয়বাণী দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ধন্য করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার দিকে হিজরত করা শুরু করলেন, অর্থাৎ তিনি যখন হাবশার দিকে হিজরত করার জন্য মক্কা শরীফ থেকে বের হচ্ছিলেন, তখন বারকুল গামাত নামক স্থানে তিনি যখন গেলেন, তখন খারা সম্প্রদায়ের সর্দার মালিক বিন দাগানা এর সাথে সাক্ষাৎ হয়। ওই মালিক বিন দাগানা খারা সম্প্রদায়ের প্রভাবশালী একজন সর্দার ছিলেন এবং তাকে পুরা মক্কার লোকেরা সবাই তাকে ভয় করত এবং খুবই সম্মান করত। তখন ওই জায়গায় যখন বারকুল গামাত নামক স্থানে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মালিক বিন দাগানা এর সাথে সাক্ষাৎ হলো, তখন মালিক বিন দাগানা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় যাচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসীদের অত্যাচারের আলোচনা শুরু করে বললেন, এখন আমি নিজ দেশ ছেড়ে আল্লাহর বিশাল জমিনে পরিভ্রমণ করব আর আল্লাহর ইবাদত করতে থাকব। ইবনে দাগানা বলল, হে আবু বকর, আপনার মতো লোক শহর থেকে বের হতে পারে না, আপনি বড়ই সম্মানিত লোক, আপনি মানুষকে সহযোগিতা করেন, মানুষকে ঋণ মুক্ত করার জন্য আপনি ব্যবস্থা করে দেন, আপনি গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ান, আপনি অসহায়দেরকে বিভিন্ন অবলম্বন দান করেন, আপনি কেন মক্কা শরীফ থেকে বাইরে যাবেন? আপনি আসুন আমার সাথে, আমি মক্কায় গিয়ে ওই কাফির সর্দারদেরকে কিছু বলবো, আপনি পাশে থাকবেন। তখন ইবনে দাগানা জোর করে কাফিরদের সবাইকে, কাফির সর্দার যারা লোক ছিল, যারা প্রভাবশালী ছিল, সবাই সকল কাফিরদেরকে ডেকে পাঠালেন এবং তাদের সামনে এই হেরম শরীফের মধ্যে গিয়ে ঘোষণা দিলেন, হে মক্কার লোকেরা, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে একজন খুবই উত্তম চরিত্রের অধিকারী এবং খুবই সম্মানিত ব্যক্তি, আমি তাকে আমার আশ্রয় নিচ্ছি, তোমরা কেউ যেন তার কোনো ক্ষতি না করো, কেননা কেউ যদি ক্ষতি করো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে এটা অ্যাকশন নিব, তোমাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব, তোমাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য হব। তখন মক্কার কাফিররা বলল, হে মালিক বিন দাগানা, আমাদের একটা শর্ত আছে। মালিক বিন দাগানা বলল, কি শর্ত? তো ওই কাফিররা বলল, আপনি আবু বকরকে বলে দিন, তিনি যেন তার ঘরের ভিতর থেকে নামাজ এবং কোরআন শরীফ পড়ে, কেননা তিনি যখন ঘরের বাইরে নামাজ এবং কোরআন শরীফ পড়ে, আমাদের ঘরের মহিলারা এবং বাচ্চারা তার কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য তার আশেপাশে জমা হয়ে যায়, আর অনেক সময় এখান থেকে অনেকে মুসলমান হয়ে যায়। তখন মালিক বিন দাগানা তাদের সেই শর্ত মেনে নিলেন আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা নিরাপদ করার জন্য এটা বলে দিলেন যে আপনি ঘরের ভিতরে ইবাদত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কিছুদিন পর্যন্ত আমার সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর কোরআন পড়তে থাকেন। কিন্তু কিছুদিন পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামের প্রবল আগ্রহ এবং ইমানি চেতনা এটা সহ্য করল না যে মিথ্যা তাদের প্রভু লাত এবং উজ্জার উপাসনা প্রকাশ্যভাবে হবে হচ্ছে, আর সত্য মাবুদ আল্লাহ তাআলার ইবাদত ঘরের ভিতর চুপে চুপে করা হবে এটা কখনো উনি সহ্য করতে পারলেন না। এমনই ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে নিজের উঠানে একটি মসজিদ নির্মাণ করে আর ওই মসজিদে প্রকাশ্যভাবে নামাজে উচ্চ আওয়াজে কোরআন পড়তে লাগলেন। আর মক্কার কাফিরদের মহিলাগণ এবং তাদের বাচ্চারা ভিড় করে কোরআন শুনতে লাগলো। এই দৃশ্য দেখে মক্কার কাফিররা ইবনে দাগানাকে মক্কায় ডেকে পাঠালো আর অভিযোগ করলো যে আবু বকর ঘরের বাইরে কোরআন পাঠ করছে, যেটাকে শোনার জন্য তার চারিদিকে আমাদের ঘরের মহিলারা এবং বাচ্চারা মেলা বসিয়ে দিচ্ছে, এতে আমাদের বড়ই কষ্ট হচ্ছে। এই জন্য আপনি তাকে বলে দিন যেন সে ঘরের ভিতর নামাজ আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করে। অতএব ইবনে দাগানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে হে আবু বকর, আপনি ঘরের ভিতর কোরআন পড়ুন, নতুবা আমি ওয়াদা করেছি সেটা আমি তুলে নিব। এরপর মক্কার কাফিরা যদি আপনাকে কষ্ট দেয় তবে আমি আর দায়িত্ব নিব না। এটা শুনে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইবনে দাগানা, তুমি তোমার নিরাপত্তার দায়িত্ব থেকে সরে যাও, অব্যাহতি দাও, তুমি দায়িত্ব তুলে নাও। আমার জন্য আল্লাহ তাআলার নিরাপত্তাই যথেষ্ট, আর তার মর্জি মোতাবেক তার সন্তুষ্টিতে আমি সন্তুষ্ট আছি। তোমার এইরকম আশ্রয়ের দরকার নেই, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমার আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে। এটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের প্রথম খণ্ড 307 নম্বর পৃষ্ঠায় এই রিওয়ায়ত এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে ইসলামের জন্য কোরআন শরীফ তিলাওয়াত করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, রাত দিন ইবাদতের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। আজকে আমরা যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে বলি যে উনি এমন করেছেন, উনি তেমন করেছেন, মাশাআল্লাহ মারহাবা, ওনার নাম নিয়ে আলোচনা করা, সাহাবায়ে কেরামের জীবনে আলোচনা করা বড়ই সৌভাগ্যের বিষয়। কিন্তু একটু কি চিন্তা করেছি, উনি যেভাবে ইসলামের জন্য কোরআন শরীফের জন্য সময় দিয়েছেন এবং ইবাদতের মধ্যে নিজের জীবন অতিবাহিত করেছেন, দীন ইসলামের খিদমত করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন, আমরাও কি সেটা করছি? একটু চিন্তা করা দরকার। উনি মক্কার কাফিরদের এত নির্যাতনের পরেও কোরআন শরীফ তিলাওয়াত উনি বাদ দেন নাই। আল্লাহর ইবাদত যে সত্য মালিকের ইবাদত প্রকাশ্যভাবে হোক, এটা ওনার অন্তরের একটা চাহিদা ছিল, মনের একটা আকাঙ্ক্ষা ছিল। আজকে আমরা কি সেই আকাঙ্ক্ষা রাখছি? আমরা কি আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাওয়াত ইসলামী মাশাআল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থানে ইজতিমা সাপ্তাহিক সুন্নতে বরাবর ইজতিমার ব্যবস্থা করেছে, সেখানে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার জিকির হয়, সেখানে বয়ান হয়, সেখানে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা হয়, আমরা কি সেখানে গিয়ে সে আলোচনাকে আরো বাড়ানোর নিয়ত করেছি? নাকি ঘরের মধ্যে বসে নাফরমানি করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আপনার আইডির মধ্যে ঢুকে নিজের জীবনকে বরবাদ করছে? একটু চিন্তা করা দরকার। এটা আমি নিজের জন্য বলছি, সবার জন্য বলছি, আল্লাহ তাআলার দরবারে এটা আফসোস করা দরকার যে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের কোন দিকে যাওয়া দরকার। আজকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুখারী শরীফের রিওয়ায়ত শুনে মনের মধ্যে এই আশাটা যেন আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়, এই মন মানসিকতা যেন আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে দেয় যে আমরা কোরআন শরীফ পড়ব, অন্যদের পড়ার জন্য পরিবেশ সৃষ্টি করে দেব, সবাই মিলে কোরআন এবং হাদিসের আলোচনাকে আরো ব্যাপক করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই ইসলাম অনেক কষ্টের বিনিময়ে আমাদের কাছে এসেছে, সেই ইসলামের প্রতিটি বিধিবিধান আমাদেরকে পালন করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী।